বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 19 জানুয়ারি, 5 মাঘ এবং ফার্সি 29 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। আমাদের সান্ধ্য অধিবেশন সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে এবং সৌদি আরবে 25 মিটার ব্যান্ডে 11,685 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে থাকবে ইউরোপীয় পার্লামেন্টে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী তালিকা থেকে বাদ না দেওয়ার প্রস্তাব পাশের নেপথ্য কারণ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু। আর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা পরমাণু স্থাপনা নেই জানালেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে বলে পুতিনের প্রত্যয়, রাশিয়ার পরাজয়ের আশঙ্কা দেখা দিলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি মেদভেদেবের। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জয়ী হওয়ার আশা মির্জা ফখরুলের, নাশকতা করলে জবাব দেওয়ার হুমকি দিলেন ওবায়দুল কাদের। এবং ভারতে ওবিসি স্কলারশিপের টাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে না, প্রত্যয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন তার দেশে কোনো অঘোষিত পরমাণু স্থাপনা বা তৎপরতা নেই। তিনি বুধবার তেহরানে এক বক্তব্যে বলেন, আমরা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করছি যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA-র ঘোষিত স্থাপনাগুলোর বাইরে ইসলামী প্রজাতন্ত্র ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা স্থাপনা নেই। তিনি আরও বলেন, IAEA-র সঙ্গে আমাদের সহযোগিতা অব্যাহত রয়েছে এবং সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসি ইরান সফরে আসতে নিজের প্রস্তুতি ঘোষণা করেছেন। সফরের পরিকল্পনা, বিষয়বস্তু এবং লক্ষ্য উদ্দেশ্য স্থির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই সফর অনুষ্ঠিত হবে। পাশ্চাত্যের সঙ্গে ইরানের 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা বাস্তবায়নের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর সিদ্ধান্তহীনতার প্রতি ইঙ্গিত করে ইসলামি বলেন, বারবার তাদের অবস্থান পরিবর্তন ইরানের বিরুদ্ধে তাদের প্রচারণা যুদ্ধ এবং কপটতাকে প্রমাণ করেছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গতকাল বুধবার রাষ্ট্রদূত
ইয়ুন জ্যাং হিউনকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে তেহরানের কঠোর প্রতিবাদ জানানো হয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়োল সম্প্রতি আবুধাবি সফরে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ইরানের সম্পর্ক নিয়ে হস্তক্ষেপমূলক মন্তব্য করেন। তিনি দেশটিতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় বলেন, তার দেশের প্রতি যেমন উত্তর কোরিয়ার হুমকি রয়েছে, তেমনি সংযুক্ত আরব আমিরাতও ইরানের পক্ষ থেকে হুমকির মুখে রয়েছে। এরপর তিনি ইরানকে সংযুক্ত আরব আমিরাতের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবেও বর্ণনা করেন। তার ওই ন্যাক্কারজনক বক্তব্যের প্রতিবাদে তেহরানে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত ইয়ুনকে তলব করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সমরাস্ত্র উৎপাদনকারী শিল্প কমপ্লেক্সগুলোর উৎপাদন ক্ষমতা বাড়ানো হয়েছে। এসব কমপ্লেক্স থেকে প্রস্তুত সমরাস্ত্র ইউক্রেন যুদ্ধ জয়কে রাশিয়ার জন্য অবশ্যম্ভাবী করে তুলবে বলেও তিনি মন্তব্য করেছেন। পুতিন বুধবার সেন্ট পিটার্সবার্গের একটি সামরিক স্থাপনা পরিদর্শনে গিয়ে এই মন্তব্য করেন। ওই স্থাপনায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মিত হয়। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান চলমান থাকায় দেশের সমরাস্ত্র উৎপাদন বাড়িয়ে দেওয়া হয়েছে। পুতিন বলেন, রাশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ঐক্য ও সংহতি, রুশ যোদ্ধাদের বীরত্ব এবং সামরিক শিল্প কারখানাগুলোর কর্মচাঞ্চল্য ইউক্রেন যুদ্ধে আমাদের বিজয়কে অনিবার্য করে তুলবে। রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে পাশ্চাত্য সমর্থিত সংঘাতে রাশিয়ার বিজয়ের অন্যতম কারণ হবে সমরাস্ত্রের উৎপাদন বৃদ্ধি। তিনি জোর দিয়ে বলেন, আমাদের বিজয় সুনিশ্চিত, এ ব্যাপারে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদভ বলেছেন, তার দেশ যদি ইউক্রেনে হেরে যায় তাহলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে হুঁশিয়ারি দিয়ে তিনি একথা বলেছেন। মেদভেদভ বলেন, প্রচলিত যুদ্ধে যদি পরমাণু শক্তিধর রাশিয়ার পরাজয় হয় তাহলে তাতে পরমাণু যুদ্ধ শুরু হবে। আজ সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেয়া পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বর্তমান উপপ্রধান আরও বলেন, পরমাণু শক্তিধর দেশ কখনো পরাজিত হয় না, কারণ এই অস্ত্রের উপর তাদের ভাগ্য নির্ভর করে। আগামীকাল শুক্রবার জার্মানির রামস্টেইন বিমানঘাটিতে ন্যাটো ও তাদের মিত্র প্রায় 50টি দেশের নেতারা বৈঠকে বসতে যাচ্ছেন। তার আগমুহূর্তে দিমিত্রি মেদভেদেভ এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন। তিনি বলেন, যারা ইউক্রেনকে সমর্থন দিতে এবং রাশিয়াকে পরাজিত করার পরিকল্পনা প্রণয়ন করতে এই বৈঠকে বসতে যাচ্ছেন, তাদেরকে নিজেদের নীতির ঝুঁকির বিষয়টি নিয়ে ভাবা উচিত। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনে বিএনপি জয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কর্মসূচি দিয়ে যাতে গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করতে না পারে সেজন্য সতর্ক পাহারায় থাকে তার দল। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলনে বিএনপি অবশ্যই জয়ী হবে, দৃঢ়তার সাথেই এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ফখরুল আরও বলেন, আওয়ামী লীগের একদলীয় শাসন ব্যবস্থার বিরুদ্ধে জেগে উঠেছে দেশের জনগণ। গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান আন্দোলন আরও বেগবান করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
নতুন করে শপথ নিয়ে আমরা অতি দ্রুত সমগ্র মানুষকে সংগঠিত করে আমরা এই সংগ্রাম, এই লড়াই, গণতন্ত্রের যে সংগ্রাম, বৌদ্ধ গণতন্ত্রকে রক্ষা করবার যে সংগ্রাম, বাংলাদেশকে রক্ষা করবার যে সংগ্রাম, স্বাধীনতার সর্বত্রকে রক্ষা করবার যে সংগ্রাম, সেই সংগ্রামে আমরা অবশ্যই জয়ী।
এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কোন রকম সংঘাত করার ইচ্ছে নেই। তিনি বলেন, বিএনপি কর্মসূচি দিয়ে যাতে গাড়ি ভাঙচুর ও আগুন সন্ত্রাস করতে না পারে সেজন্য সতর্ক পাহারায় থাকে তার দল।
জঙ্গিবাদ অথবা জঙ্গিবাদী তৎপরতা শুরু হয়েছে, সেটা এখন আপাত দৃষ্টি নিষ্ক্রিয় মনে হলেও তলে তলে তারা সক্রিয়, এটা আমাদের কাছে খবর আছে।
নিলয় রহমান, রেডিও তেহরান ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি, বাংলাদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আগামী 6 ফেব্রুয়ারি এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আজ ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম। এর আগে বৃহস্পতিবার ধার্য দিনে তারেক ও জোবাইদা রহমানের সম্পত্তি বাজেয়াপ্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেন ক্যান্টনমেন্ট থানার ওসি। প্রতিবেদনে তাদের কোনো মালামাল পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়। এরপর তাদেরকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ দেন আদালত। গত 5 জানুয়ারি দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছিলেন একই আদালত। ওবিসি স্কলারশিপের টাকার জন্য ভারতের পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে না বলে প্রত্যয় জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, স্কলারশিপের 800 টাকা আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছেন, ওবিসি স্কলারশিপের টাকা 800 টাকা করে আমরাই দেব, তোমার দেওয়ার প্রয়োজন নেই। তিনি আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ওই মন্তব্য করেন। মমতা আজ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন এবং একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম না করে তাকে কটাক্ষ করেন। মমতা অন্যান্য অনগ্রসর শ্রেণী বা ওবিসির জন্য স্কলারশিপ বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে সমালোচনা করে বলেন, ওবিসিরা স্কলারশিপ পেত, কেন্দ্রীয় সরকার সেটা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে তার মানে ওবিসিরা পাবে না, সংখ্যালঘুরা পাবে না? আমরা তো কখনো এটা ভাবি না। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,
ওবিসি স্টুডেন্টদের যারা টাকা বন্ধ করেছে তারা পাপ করতে পারে, আমি পাপ করতে পারি না। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, এটার প্রবাদ আছে, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আমি কুকুর কাউকে বলছি না, আমি এটা প্রবাদ বলছি। প্রবাদের মধ্যে দিয়ে আমি এটাই বলতে চাই, দিও না তুমি, সব বন্ধ করে দাও, কিন্তু নিও না। আগামী দিন যাতে না নিতে পারো তার ব্যবস্থার জন্য আমরা তৈরি থাকবো। সব জায়গায় দেখবেন একটা মুখ, উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলেও ওনার ছবিটা থাকা উচিত।
আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
ফিরে আসে বিশ্ব সংবাদে। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের হামলায় 2 ফিলিস্তিনি শহীদ হয়েছেন। ফিলিস্তিনের গণমাধ্যমগুলো জানিয়েছে, শহীদ ফিলিস্তিনিদের নাম এদহাম জাবারিন এবং জাওয়াদ বেওয়াক্তে। আজ ভোররাতে ওই হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থাগুলো। সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে জেনিন ও নাবলুসে, ইহুদিবাদী সেনাদের হামলা বৃদ্ধি পেয়েছে। তাদের বর্বর হামলায় বহু ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং আরও কয়েকশো আহত হয়েছে। বর্ণবাদী ইসরায়েলি সেনাদের হামলায় প্রতিক্রিয়ায় ফিলিস্তিনিরাও পাল্টা হামলা বাড়িয়ে দিয়েছে। বার্তা সংস্থার সাহাব জানিয়েছে, পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনারা আজ হামলা চালালে ফিলিস্তিনি সংগ্রামীদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিন এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। তিনি আজ গাজা দিবস উপলক্ষে এক টুইটার বার্তায় একথা বলেছেন। ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর নানা ধরনের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, তবে এসবের মোকাবেলায় সবসময় প্রতিরোধ সংগ্রাম বিজয় অর্জন করেছে। আমির আবদুল্লাহিয়ান আরও বলেছেন, ফিলিস্তিন পশ্চিম তীর থেকে গাজা পর্যন্ত সর্বত্রই আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে এবং শত্রুরাও শক্তির ভারসাম্যে পরিবর্তনের বিষয়টি উপলব্ধি করতে সক্ষম হয়েছে। ইরানের সংসদ 2008 সালের 22 দিনের যুদ্ধের প্রতি সম্মান জানিয়ে 19 জানুয়ারিকে গাজা দিবস হিসেবে নামকরণ করেছে। ইরানে প্রতি বছর 19 জানুয়ারি গাজা দিবস হিসেবে পালিত হয়। আফগানিস্তানে ভয়াবহ শৈত্যপ্রবাহের ফলে গত এক সপ্তাহে অন্তত 70 জন মানুষ মৃত্যুবরণ করেছে, এছাড়া 70,000 গবাদি পশু মারা গেছে। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মানুষ ও গবাদি পশুর মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, চলমান ভয়াবহ শৈত্যপ্রবাহে আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। গত 2 সপ্তাহ ধরে আফগানিস্তানের বহু প্রদেশ ভয়াবহ রকমের ঠান্ডা আবহাওয়ার কবলে পড়েছে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। ব্রিটিশ গোয়েন্দা চক্রকে শনাক্ত করা এবং তাদের 7 জনকে গ্রেফতার করার পর ইউরোপীয় পার্লামেন্ট ইরানের এ জাতীয় বাহিনীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে উঠে পড়ে লেগেছে। বিস্তারিত সংবাদ ভাষ্যটি শুনুন নাসির মাহমুদের পরিবেশনায়।
গতকাল ইউরোপীয় পার্লামেন্টে ইরান বিরোধী একটি প্রস্তাব গৃহীত হয়েছে। প্রস্তাবটি হল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়া যেন না হয়। ইউরোপীয় পার্লামেন্টে গতকাল এই প্রস্তাব পাশ করে ইউরোপীয় পরিষদের প্রতি আহ্বান জানানো হয়েছে IRGC-র উপর আরোপিত নিষেধাজ্ঞা যেন প্রত্যাহার করা না হয়। ইউরোপীয় পার্লামেন্টের 638 জন সদস্যের উপস্থিতিতে উত্থাপিত ওই প্রস্তাবের পক্ষে 598টি ভোট পড়েছে। প্রস্তাবের বিপক্ষে ভোট পড়েছে মাত্র 9টি। 31 জন পার্লামেন্ট সদস্য ভোটদানে বিরত ছিল। ইউরোপীয় সংসদের সিদ্ধান্তগুলোকে সাধারণত প্রস্তাব বা আবেদন হিসেবে বিবেচনা করা হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ইউরোপীয় পরিষদ। তাছাড়া ইউরোপীয় ইউনিয়ন এ ধরনের কোন সিদ্ধান্ত সংখ্যাগরিষ্ঠ রায়ের ভিত্তিতে নেয় না, তারা ঐকমত্যের ভিত্তিতে এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে। ইউরোপীয় পার্লামেন্টে ওই প্রস্তাবের উপর ইউরোপীয় পরিষদে চূড়ান্ত ভোটাভুটি সম্ভবত আজ অনুষ্ঠিত হবে। ইরান ইতোমধ্যেই এ ধরনের প্রস্তাব গ্রহণের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে সতর্ক করে দিয়েছে। প্রশ্ন উঠতে পারে, ইউরোপীয় ইউনিয়ন হঠাৎ কেন এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে? এর জবাব হল, গত 2 সপ্তাহ আগে কেরমান প্রদেশের সারুল্লাহ ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, ব্রিটিশদের সঙ্গে যুক্ত একটি সংগঠিত গোয়েন্দা চক্রকে তারা শনাক্ত করেছে এবং তাদের 7 জনকে গ্রেপ্তার করেছে। তারপর থেকেই IRGC-কে সন্ত্রাসী সংগঠনের তালিকায় রাখার চাপ তীব্র হয়। ব্রিটিশদের পক্ষে ওই গুপ্তচর চক্রটি ইরানের সংগঠিত সাম্প্রতিক দাঙ্গায় সক্রিয় ভূমিকা পালন করেছিল। ইরান ইউরোপীয় পার্লামেন্টের এই পদক্ষেপকে অবৈধ এবং একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বলে প্রতিক্রিয়া জানিয়েছে। 2019 সালের 8 এপ্রিলে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের নীতি অনুসরণ করতে গিয়ে IRGC-কে সন্ত্রাসী তালিকার অন্তর্ভুক্ত করেছিল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় persetoday.ir/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran@persetoday.ir। 1982@gmail.com.
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। ফিরে আসছে দৃষ্টিপাতে, বাংলাদেশের পরিস্থিতির দিকে এবারে নজর দিব। বাংলাদেশের দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি অভিযোগ করছে, এ সম্পর্কে এবারে শুনুন আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের রাজনীতির মাঠে শুরু হয়েছে নির্বাচনের ডামাডোল। 2024 সালের অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাজনীতি বেশ উত্তপ্ত। বিশেষ করে 2022 সালের শেষের দিকে বিরোধী রাজনৈতিক জোটের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি এবং তৎপরবর্তী 10 ডিসেম্বর ঢাকার মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতে এক ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছিল। দেশের জনগণের মধ্যে 10 ডিসেম্বরকে কেন্দ্র করে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল পরবর্তীতে তা প্রশমিত হয়েছে, কারণ মহাসমাবেশকে কেন্দ্র করে এমন কোনো ঘটনা ঘটেনি জানিয়ে রাজনীতির গতি প্রকৃতি পাল্টে দিতে পারে। তবে এখন দেশের ক্ষমতাসীন সরকারি দল ও বিএনপির দলীয় নেতাকর্মীদের মধ্যে মাঠ পর্যায়ে চলছে নানা সমীকরণ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচনে মূলত দুই ভাগে বিভক্ত হবে জোট এবং রাজনীতি। একদিকে থাকবে আওয়ামী লীগ নেতৃত্বের সরকার দলীয় জোট, অন্যদিকে বিএনপির নেতৃত্বাধীন সরকার বিরোধী আরেকটি জোট। ছোট ছোট দলগুলো ক্ষমতায় যাওয়ার সুযোগ নেবে, যাদের পাল্লা ভারী থাকবে তাদের সঙ্গে জোট বাঁধবে অন্যরা। এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মনে করেন, সরকারি দলের কিছু অতি উৎসাহী নেতাকর্মী ও প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তাদের কারণে মাঠ পর্যায়ে রাজনীতির সংকট বাড়ছে। তবে তার মতে দেশের জনগণের স্বার্থের বাইরে বিএনপির কোনো দাবি নেই, তারা জনদাবিকে বাস্তবায়নের জন্যই মাঠে কাজ করে যাচ্ছেন।
পরিষ্কার বক্তব্য, আমাদের তো কোনো দাবি দেওয়া তো তেমন কিছু দাবি, একদম ছোট দাবি যে আমরা সকালবেলা লাইন দাঁড়িয়ে ভোট দিতে চাই, যদি জয়লাভ করি তাহলে বিজয় মিছিল করব, জয়লাভ না করলে যে জয়লাভ করো তাকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা বাড়ি চলে আসবো। তার আগে আমি নির্বাচনে ক্যাম্প করব, আমি অফিস করব, আমি পোস্টার লাগাবো, পোস্টার ঝোলাবো, আমার পোস্টার থেকে না ছেড়ে আমার মিছিলের উপর কোনো আক্রমণ না করে।
এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান মনে করেন, বিএনপির 10 ডিসেম্বরের রাজনৈতিক কর্মসূচিকে সরকারের তরফ থেকে বেশ শক্তভাবেই সামাল দেওয়া হয়েছে। সার্বিকভাবে রাজনীতির প্রেক্ষাপটে আওয়ামী লীগ মানুষের দাবি পূরণে সফল বলে দাবি করেন এ তরুণ নেতা।
2001 থেকে 2006 পর্যন্ত গণতন্ত্রকে, গণতন্ত্রের আলখেল্লাকে, আলখেল্লার ভিতরে বিভিন্ন ধরনের প্রেতাত্মা বা ভূত চাপিয়ে দিয়ে কীভাবে বিভীষিকাময় দিন তৈরি করা হয়েছিল দেশের গণতন্ত্রকামী মানুষের উপরে, সংখ্যালঘু নির্যাতন শুরু করে বিরোধী দলের উপর দমন পীড়ন নিষ্পেষণ, এই ভয়াবহ দিনগুলো আমরা দেখেছি, আমরা সেই আগুনের দিনগুলো পেরিয়ে এসেছি।
নিলয় রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রং ধনু।
রং ধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। সপ্তাহ ঘুরে রংধনুর আসর সাজিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছে যথারীতি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, আজকের আসরের শুরুতেই থাকবে একটি রূপকথার গল্প, গল্পের পর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটি তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই গল্পটি শোনা যাক।
অনেক দিন আগের কথা,
একটি হিংস্র রক্ত পিপাসু নেকড়ে জনহীন প্রান্তরে ঘুরে বেড়াত আর হরিণ খরগোশ এবং মরুভূমির অন্য পশুদের শিকার করে উদর পূর্তি করত। একদিন সে ঘোরাফেরা করতে করতে একটি টিলার উপর পৌঁছল। টিলার ওপারে বিস্তৃত প্রান্তর দেখতে পেল যেখানে রয়েছে প্রচুর সবুজ ঘাস। তার একটু দূরে একটি জনবসতিতে অনেকগুলো ভেড়া দুম্বা দেখতে পেল সে।
ক্ষুধার্ত নেকড়ে ভেড়ার পাল দেখতেই টিলা থেকে নেমে এসে একটি ঝর্ণার নিকটবর্তী ভেড়ার পালের কাছে পৌঁছল। একটি ভেড়ার বাচ্চা পশুপাল থেকে বিচ্ছিন্ন হয়ে দূরে সরে গিয়েছিল। নেকড়ে এ ভেড়ার বাচ্চাটিকে শিকার করে নিজের খাবার বানানোর পরিকল্পনা করছিল। হঠাৎ করে পাহারাদার কুকুর নেকড়েকে দেখে ঘেউ ঘেউ করে হামলা করে বসল।
নেকড়ে মুখে কামড়ে ধরা ভেড়ার বাচ্চা নিয়ে দৌড়ে পালাতে লাগল। কুকুরও তার পেছনে পেছনে যেতে লাগল। নেকড়ে পলায়ন করার সময় বলতে লাগল, ভালো ঝামেলায় পড়লাম তো, এখন পর্যন্ত আমি ক্ষুধার্ত অবস্থায় এ মরুভূমিতে ঘুরে বেড়াচ্ছি, এই নিয়ামতপূর্ণ ময়দানে পৌঁছলাম, আর এই কুকুর আমাকে পেট পুরে খেতে দেবে না।
নেকড়ে দৌড়াচ্ছিল, কুকুরও তার পেছনে দৌড়াতে লাগল। কুকুর নেকড়েকে এমনভাবে তাড়া করল যে তাকে একটি হ্রদের কিনারে নিয়ে গেল। নেকড়ে ভয় পেয়ে এক লাফে হ্রদের উপারে চলে গেল। কুকুর হ্রদের কিনারায় দাঁড়িয়ে রইল।
কুকুর হাঁপাতে হাঁপাতে বলল, এই বদ নেকড়ে, হ্রদের ওই পাড়ে গিয়ে আমার হাতের নাগালের বাইরে চলে গেছ, কিন্তু এরপর যদি আমার হাতের নাগালে পাই, তোমার এমন হাল করব যা মানুষের মুখে মুখে গল্পের মতো রটে যাবে।
নেকড়ে জবাব দিল, তুমি তো ভারী হিংসুটে ও খারাপ প্রকৃতির কুকুর, আমি তোমার এমন কি ক্ষতি করেছি যে তুমি আমাকে পিছু পিছু ধাওয়া করলে?
কুকুর বলল, কি ক্ষতি করেছো জানো না? আরে আমি থাকাই তুমি ফায়দা হাসিল করতে পারলে না, আমার গোশত তোমার খাবার নয়, আমাকে ক্ষতি করার কোনো উদ্দেশ্যও তোমার নাই, কিন্তু তোমার অপরাধ হলো তুমি অলস, অত্যাচারী, নির্দয়, তুমি বিনা পরিশ্রমে উদর পূর্তি করতে চাও। তোমার ইচ্ছে ছিল নিরীহ ভেড়ার ছানাকে হত্যা করে তার গোশত খাওয়া।
নেকড়ে জবাব দিল, হ্যাঁ তুমি যা বলেছ তা সবই ঠিক, কিন্তু তোমার এভাবে অতিরিক্ত ফাজলামির কোনো দরকার ছিল না, তুমি নিজে কি কাজ করো, তুমি তো ওই ভেড়ার ছানাকে আমার গ্রাস থেকে কেড়ে নিয়ে নিজে খেতে চাও।
কুকুর বলল, হে তুমি তো দেখছি বুদ্ধি ডেকি, এখন বুঝলাম তুমি শুধু জালিম নও আহম্মক বটে, তুমি এটাও জানো না যে আমি ভেড়ার মাংস খাই না, আমি শুধু তাদের সাথে থাকি যাতে তোমার মতো হিংস্র প্রাণীরা তাদেরকে কষ্ট দিতে না পারে।
আহাম্মক বলে অপমান করায় নেকড়ে খেপে গিয়ে বলল, কি দুর্ভাগা কুকুর, তুমি ভেড়ার পালকে রক্ষার অজুহাতে আমার খাবার কেড়ে নিলে, আবার নিজেও খেলে না, তুমি যদি ওগুলো শিকার করতেই না পারো তাহলে আমার পথ থেকে সরে যাও, তাহলে আমি ভেড়া শিকার করে নিজের অংশ রেখে তোমাকে খাওয়ার জন্য দেব, এতে আমাদের বন্ধুত্ব ঠিক থাকবে এবং প্রতিদিন এভাবেই কাজ করব।
কুকুর জবাব দিল, না রে ভাই দরকার নেই, আমার জন্য তোমার এত সহমর্মিতার কোনো দরকার নেই, তোমার সাথে আমার বন্ধুত্ব করা অসম্মানজনক, কারণ মানুষ তোমাকে জানে রক্ত পিপাসু মাংসাশী নেকড়ে আর আমাকে জানে বিশ্বস্ত কুকুর হিসেবে।
নেকড়ে দৌড়াতে দৌড়াতে বলল, এতক্ষণ যত কথা বলেছ এর এক ফুটো পয়সাও দাম নাই, মানুষেরা তোমাকে যা শিখিয়ে দিয়েছে তুমি গোলামের মতো তাই করছো, যদি রাতে তোমাকে খাবার দিতে দেরি হয় তাহলে তুমি আকাশের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করতে থাকো, কিন্তু আমি যদি একটি খরগোশ শিকার করি তবুও একদিন তৃপ্ত থাকতে পারি, আর আমি স্বাধীন জগৎময় ঘুরে বেড়াই আর আমাকে সবাই ভয় পায়।
কুকুর জবাব দিল, হ্যাঁ আসলে ব্যাপারটা এরকম না, বরং তুমিই সবাইকে ভয় পাও, রাখালকেও ভয় পাও, এমনকি আমাকেও ভয় পাও, তাছাড়া লোকালয়ে ভয় পাও, মানুষকেও ভয় পাও, যেহেতু তুমি বাজে কাজ করো এবং রক্ত পিপাসু, তাই সারাক্ষণ ভয়ে থাকো আর ক্ষুধার্তও থাকো। যেখানেই তোমাকে দেখা যায় সেখানেই সকলে তোমাকে আঘাত করে। এখন তোমার জন্যে সবচেয়ে ভালো পথ হল যে পথে এসেছ সেই পথে ফেরত যাও। তোমাকে যেন এই চারণভূমিতে আর দেখতে না পাই, না হলে তোমাকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তোমার শরীর থেকে চামড়া তুলে নেব, বাকিটা তোমার সিদ্ধান্ত।
কুকুর এ কথা বলে পশুদের দিকে ফিরে গেল। যেহেতু সূর্যাস্তের সময় হয়ে গিয়েছিল, তাই প্রতিদিনের মতো ভেড়া, বকরি, ছাগল এবং গরুগুলোর বাচ্চাদের একত্রিত করে কুকুর সামনে সামনে গেল। পশুপাল তার পেছনে আর রাখাল একেবারে পেছনে থেকে লোকালয়ের দিকে নিয়ে যেতে লাগল।
সবাই চলে গেলে নেকড়ে এক লাফ দিয়ে জলাশয় পার হল। এ সময় সে মরুভূমিতে কিছুটা খোঁজাখুঁজি করল, লোকালয়ের কাছেও আসলো। যেহেতু গ্রামের কুকুরের ডাক শোনা যাচ্ছিল, তাই সে আবার ফিরে গেল, একটা টিলার উপর শুয়ে পড়ল আর কান খাড়া করে চারিদিকের শব্দ শোনার চেষ্টা করল, আর পরিকল্পনা করতে লাগল যে আগামীকাল কিভাবে কুকুরকে অমনোযোগী করে রাখালকে ভয় দেখিয়ে পশুপাল থেকে ভেড়া নিজের আয়ত্তে নিয়ে যেতে পারে।
পরের দিন সূর্যোদয়ের পরপরই দূরে ভেড়া, মেষ, দোম্বার, পশুপাল দেখা গেল। রাখাল লাঠি হাতে নিয়ে এবং কুকুর তার গলাবদ্ধ নিয়ে গর্ভভরে পশুপালের সাথে আসছিল। নেকড়ে ক্ষুধার্থ দাঁতে দাঁত চেপে কট মট করল, আর মেষপালের ভ্যাঁ ভ্যাঁ শব্দ তার হৃদয়ে এসে বাজতে লাগল। তার মনে প্রশান্তি অনুভূত হল। সে টিলা থেকে নিচে নেমে এলো এবং একটি সবুজ কাটা গুল্মযুক্ত ঝোপের পেছনে দাঁড়াল, যাতে সুযোগ বুঝে পশুপালের উপর হামলা করতে পারে।
যখনই ভেড়ার পাল ঘাস খেতে খেতে বিচরণ করতে আরম্ভ করল, তখন কুকুর মরুভূমির আশেপাশে অনুসন্ধান করতে লাগল এবং ভয়ানক শব্দ করতে লাগল, যাতে আশেপাশে কোনো শত্রু থাকলে বুঝতে পারে যে এখানে কুকুরের উপস্থিতি আছে এবং যেন হিসাব করে পা ফেলে।
ভেড়া শাবকের আওয়াজের ভয়ে কলিজা শুকিয়ে গেল রক্ত পিপাসু নেকড়ের। সে নিঃশব্দে ঘাস লতাগুলোর পেছনে লুকালো। এভাবে বিকেল হয়ে গেল এবং পশুপালের লোকালয়ে যাবার সময় হয়ে গেল।
এরপর কুকুর সামনের দিকে পথ চলতে আরম্ভ করল, আর রাখাল তার ভেড়াপালকে ডাক দিয়ে সবগুলোকে একত্রিত করে কুকুরের পেছনে চলতে আরম্ভ করল। তারা কিছু দূর যাবার পর নেকড়ে পুনরায় টিলার উপরে গেল এবং দেখতে পেল একটি ছাগল ছানা ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছে এবং সে ছাগল ও ভেড়ার পাল থেকে পেছনে পড়ে গেছে এবং বেশ দূরে অবস্থান করছে।
নেকড়ে দ্রুত গতিতে ছাগল ছানার দিকে দৌড়ে গেল, যাতে তাকে শিকার করতে পারে। ছাগলছানা হঠাৎ করে নেকড়ে দেখে বুঝতে পারল যে একবার যদি নেকড়ে তার গলা ধরে ফেলতে পারে তাহলে কাজ শেষ, কারণ তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা তার নাই। এ সময় তার মায়ের কথা মনে হল। সে ভাবল এখন কিছুটা কৌশল অবলম্বন করে নিজের জীবন বাঁচাতে হবে।
জন্ম থেকেই এই ছাগলছানাটির একটি পা খোঁড়া ছিল, এ কারণে মাঝে মধ্যেই বিষণ্ণ হয়ে থাকত। একদিন সে তার মাকে বলল, মামনি, সবার মতো আমার পা ঠিক করে দাও, যাতে অন্যদের মতো পথ চলতে পারি, অথবা এমন ব্যবস্থা করো যাতে আমাকে আর ঘরের বাইরে যেতে না হয়। যেহেতু অন্যান্যের মতো খেলা করতে পারি না, যদি কোনো দুশ্মন হামলা করে তাহলে তো পালাতেও পারবো না। আমি চাই না আমার পা ল্যাংড়া থাকুক।
ছাগলটির মা ছিল অত্যন্ত বুদ্ধিমান এবং মেধাবী। সে জবাবে বলল, বাবা, এত অসন্তুষ্ট হইও না, যদি তোমার পায়ের চিকিৎসা নাও হয় তবুও তুমি একজন বুদ্ধিমান। তুমি যে কোনো জিনিসকেই ভালোভাবে মোকাবেলা করতে পারবে, যা একজোড়া ভালো পা বিশিষ্ট পশুরাও পারে না। প্রত্যেকটা জিনিসেরই বিকল্প আছে। তুমি শত্রু দেখে পলায়ন করতে পারবে না, কিন্তু বুদ্ধি খাটিয়ে ও কৌশল করে তার উপর বিজয়ী হতে পারবে। মানুষদের দেখো না, এদের মধ্যে কেউ অন্ধ, কেউ প্রক্ষাঘাতগ্রস্ত, আবার অন্য কোনো কমতি তাদের মধ্যে রয়েছে। এরপরও তারা কৌশল শিখে, জ্ঞানার্জন করে এবং উত্তম আদর্শ গড়ে তোলে। এরা সবার প্রিয় হয় এবং আদর্শবাদী ও সুখী জীবনযাপন করে।
ছাগলছানা এই উপদেশ সবসময় মনে রাখে যে সবকিছুর বিকল্প আছে, কিন্তু রাগের বিকল্প নাই। আজও সে দেখতে পেল যে সে খোড়া পানিয়ে যুদ্ধ করে নেকড়ে থাবা থেকে পলায়ন করতে পারবে না। তখন তার মাথায় একটা বুদ্ধি আসলো এবং সে সিদ্ধান্ত নিল যে একটি কৌশল অবলম্বন করবে। সে কয়েক কদম এগিয়ে নেকড়ের কাছে গিয়ে বলল, হে মহান শক্তিশালী নেকড়ে, আপনি এসে ভালোই করেছেন, কেননা আমি তো দুর্বল এবং অক্ষম, আমি চাইলেও খুব দ্রুত আপনার কাছে পৌঁছতে পারব না।
নেকড়ে ছাগলছানার পলায়নের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ছাগলছানার কথা শুনে সে অবাক হয়ে দাঁড়াল এবং জিজ্ঞেস করল, তোমার উদ্দেশ্যটা কি? আমার কাছে কি অন্য কোনো কাজ আছে নাকি?
ছাগলছানা জবাব দিল, আমি রাখালের একটা বার্তা আপনাকে জানাতে চাই। রাখাল আপনাকে সালাম জানিয়ে বলেছে, যেহেতু আজ আপনি পশুপালের প্রতি কোনো আক্রমণ করেননি বা কষ্ট দেননি, তাই সে মনে করে আপনি একজন ভালো নেকড়ে, তাই আমাদের আপনাকে সম্মান জানানো উচিত। আর যেহেতু আমি সুকণ্ঠের অধিকারী, তাই রাখাল আমাকে আপনার কাছে পাঠালেন। যদি আপনি পছন্দ করেন, তবে আপনাকে একটা ভালো সঙ্গীত শোনাতে চাই। যখন আপনার খাবার সময় হবে, তখন আপনি যদি আমার চেয়ে আরও বেশি গোস্তওয়ালা কোনো খাবার চান, অথবা মোটাসোটা কোনো ভেড়া পছন্দ করেন, তবে রাখালকে জানাবো, যাতে উপহার হিসেবে মোটাসোটা তেমন কাউকে পাঠায়। আগামীকালও আপনার পছন্দ মতো ভেড়া আপনার জন্যে পাঠাবে। এভাবে একটি করে পাঠানো হবে, এতে আপনার উপদ্রব থেকেও রক্ষা পাবে, আর রাখাল ভেড়ার হিসাবও রাখতে পারবে না।
এসব কথা শুনে নেকড়ে ভাবল, রাখাল নিজেই যেহেতু আমার জন্য খাবার পাঠাতে চাই, তাহলে উচিত হবে ভালোভাবে জীবনযাপন করা। আর এই ছাগলছানার গান যদি মরুভূমির অন্যান্য পাখির চেয়ে উত্তম হয়, তাহলে এটা খারাপ হয় না যে প্রতিদিন খাবার সময়ে তার সঙ্গীতের সুরের সাথে ক্ষুধা নিবারণ করব এবং প্রতিদিন একটি ছাগলছানার রাখালের কাছে চাইব আর আয়েশি জীবনযাপন করব। যদি দেখি তার সুর ভালো না, তাহলে তাকেই খেয়ে ফেলব। এই চিন্তা করে ছাগলছানাকে বলল, বেশ তো, ভালো একটা গান ধরো তো শুনি।
ছাগলছানা কিছুটা দূরে পড়ে থাকা একটা কাঠ দেখিয়ে বলল, হ্যাঁ, যদি অনুমতি দেন ওই বাঁশিটা নিয়ে আসি।
ছাগলছানা কয়েক কদম দূরে গিয়ে ওটা নিজের মুখের কাছে নিয়ে গান গাওয়ার বাহানায় হঠাৎ করে হৃদয়ের সকল বেদনা জড়ো করে চিৎকার করে আওয়াজ করল, যাতে সেই আওয়াজ রাখালের কানে পৌঁছায়। নেকড়ে ছানার সঙ্গীতের কোনো কিছু বুঝে ওঠার আগেই সে রাখালকে তার সামনেই দেখতে পেল, এমনকি পালাবার ফুরসতও পেল না। রাখাল লাঠি দিয়ে নেকড়েকে আচ্ছাদ হোলাই দিল এবং ছাগলছানাকে কোলে নিয়ে নিরাপদে পশুপালের কাছে পৌঁছে দিল।
কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে একটি গান। শীতের পাখি শিরোনামের গানটি লিখেছেন কবি ফররুখ আহমদ, সুর করেছেন লিটন হাফিজ চৌধুরী, আর গেয়েছে
হামজা কিডসের শিশু শিল্পীরা।
তো বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো, আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
পেলাম শব্দ পাখা
ছিল না তো এই দেশে আর, হঠাৎ পেলাম শব্দ পাখা।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ 19 জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ঘুম ধুম তমরু সীমান্তে গোলাগুলি আগুন, রোহিঙ্গারা বাংলাদেশ ও মিয়ানমারের গ্রামের দিকে ছুটছে। প্রথম আলো। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়, বিএনপির সময়ে নিয়োগ পাওয়া 85 কর্মকর্তা চাকরি ফিরে পাচ্ছেন না। মানবজমিন। অভিমান ভাঙিয়ে শরিকদের পাশে চাই আওয়ামী লীগ, যুগান্তর। মির্জা ফখরুল বললেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি জয়ী হবে। কালের কণ্ঠ। প্রধানমন্ত্রী বলেছেন, আইএমএফ থেকে কোনো শর্তে ঋণ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন। সরকারি চাকুরিতে 3.5 লাখের বেশি পদ শূন্য, ইত্তেফাক। কলকাতার শিরোনাম। যোশী মঠে সব ঠিক আছে, অযথা আতঙ্ক ছড়াবেন না, দাবি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিন। হেডস্যার পুত্রের জালিয়াতি তদন্তে সিআইডি, আনন্দবাজার পত্রিকা। ভোট ঘোষণা হতেই ত্রিপুরায় মন্ত্রীর নেতৃত্বে হামলা, গণশক্তি। জনবিস্ফোরণ চীনকেও ছাপিয়ে যাবে, ভারত 2050 জনসংখ্যা ছাড়াবে 166 কোটি। পূবের কলম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে সাংবাদিকরা কাজ করেন বিরোধপূর্ণ ও বিপজ্জনক পরিবেশে। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট এ তথ্য দিয়েছে, আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট যে তথ্য দিয়েছে যে বাংলাদেশের সাংবাদিকরা বিপজ্জনক পরিবেশের ভেতরে কাজ করেন এবং এই কাজ করতে গিয়ে তারা হুমকি ধমকির শিকার হন, এমনকি মৃত্যুর মুখেও পড়েন, কয়েকজন সাংবাদিকের মৃত্যুর তথ্য দিয়েছে। এই তথ্যগুলো আসলে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট তারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে শুনে দিয়েছে। মনে রাখতে হবে যে প্রতিটি দেশের প্রেস ইনস্টিটিউট হচ্ছে অত্যন্ত দায়িত্বশীল প্রতিষ্ঠান। বহু দেশে সরকার পরিচালনা করে থাকে এই প্রেস ইনস্টিটিউট, যেমন আমাদের বাংলাদেশে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউট যেটি রয়েছে সেটি অত্যন্ত দায়িত্বশীল প্রতিষ্ঠান, তাতে কোনো সন্দেহ নেই, এবং তারা সারা বিশ্বের সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে থাকে, এটিও ঠিক। তবে তাই বলে তারা সাংবাদিকদের স্বার্থ রক্ষা করতে গিয়ে কোনো ভুল তথ্য পরিবেশন করবে জানা অবস্থায় এটি ধারণা করার কোনো কারণ নেই। আবার কোনো দেশের ব্যাপারে অহেতুক বাহুল্য বা বিভ্রান্তিকর মিথ্যা অসত্য তথ্য দিয়ে তারা বিশেষ কোনো কিছু ফায়দা হাসিল করবে এটি ভাবারও কোনো যুক্তি নেই। বরং আমি ব্যক্তিগতভাবে মনে করি এই প্রতিষ্ঠানটি এখনো পর্যন্ত আন্তর্জাতিক অঙ্গনে সাংবাদিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করছে বটে, তবে নিশ্চয়ই সেটি নিরপেক্ষতা এবং বস্তুনিষ্ঠতার সাথে। সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট যে বক্তব্য দিয়েছে তার সত্যতা তো নিশ্চয়ই আছে।
জনাব সাজ্জাদ ইসলাম, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল থেকে গোপনে গোলা বারুদ ইউক্রেনে পৌঁছে দিচ্ছে আমেরিকা, ঘটনা যদি সত্যি হয় তাহলে এর পরিণতি কি হতে পারে?
জি, গতকাল এই খবরটি আমারও নজরে পড়েছে যে নিউ ইয়র্ক টাইমস বলছে ইসরায়েল থেকে আমেরিকা বিপুল পরিমাণে গোলা বারুদ নিয়ে ইউক্রেনকে দিচ্ছে। আমেরিকা এখানে দাবি করছে যে তাদের ইসরায়েলে মজুদ করা জরুরি তহবিল থেকে এই সমস্ত গোলা বারুদ ইউক্রেনকে দেওয়া হচ্ছে। এখানে সত্য মিথ্যা কি আছে ব্যাপারটি এখনো পরিষ্কার না, তবে আমি ধারণা করছি যেটি সেটি হচ্ছে যে মোটামুটি ভাবে আমেরিকার লবিতে যে সমস্ত দেশ তারা সবাই ইউক্রেনকে অস্ত্র দিচ্ছে, ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। অনেকে একথাও বলছে যে এই যুদ্ধ মূলত রাশিয়ার বিরুদ্ধে তাদের যুদ্ধ, এটি শুধু ইউক্রেনের যুদ্ধ নয়। সেক্ষেত্রে ইসরায়েলের উপরে ইউক্রেন চাপ সৃষ্টি করেছে যাতে তারা অস্ত্র দেয়, এবং এই ব্যাপারে আমেরিকার দ্বারস্থ হয়েছে যে আমেরিকা যেন ইসরায়েলকে চাপ সৃষ্টি করে অস্ত্র দিতে। এখানে ইসরায়েল সরাসরি ইউক্রেনকে অস্ত্র দিতে যাচ্ছে না, অনেকগুলো টেকনিক্যাল সমস্যার কারণে। এখানে যদি সরাসরি ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে সিরিয়ায় ইসরায়েলের স্বার্থ মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে রাশিয়ার হাতে। এছাড়া মধ্যপ্রাচ্যে যে পরিবর্তনশীল পরিস্থিতি, এই পরিবর্তন আরো জোরদার হবে, রাশিয়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন দেবে। তাছাড়া ইসরায়েল সরাসরি রাশিয়ার শত্রু দেশে পরিণত হবে, তখন ইসরায়েলের জন্য আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার মতো একটি বড় শক্তি শত্রুতে পরিণত হবে। এসব বিষয় ইসরায়েলকে মাথায় রাখতে হচ্ছে। সেই কারণে ইসরায়েল সরাসরি ইউক্রেনকে অস্ত্র না দিয়ে বরং আমি মনে করি বা বিশ্বাস করি তাদের অস্ত্র আমেরিকার মাধ্যমে ইউক্রেনকে দিচ্ছে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। যোশীমঠ বাঁচানো নিয়ে উদ্বিগ্ন গোটা দেশ, পাহাড়ি জনপদের বহু বাড়িতে ফাটল ধরার সমস্যায় বিপর্যস্ত সাধারণ মানুষ, নিজের বাড়ি ছেড়ে শিবিরে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাফাই দিয়ে বললেন, যোশীমঠ নিয়ে অযথা ভুয়ো তথ্য ছড়ানো হচ্ছে, আসলে সেখানকার মানুষ নিরাপদেই সাধারণভাবে জীবনযাপন করছেন। যোশীমঠের পরিস্থিতির দিকে নজর রাখছেন প্রধানমন্ত্রী সহ ক্যাবিনেট মন্ত্রীরা, এমনটাই জানা গিয়েছিল। আজ মুখ্যমন্ত্রী দাবি করলেন সেখানকার মানুষ স্বাভাবিকভাবেই জীবনযাপন করছে। সংবাদ প্রতিদিনে খবরটি পরিবেশিত হয়েছে। হেডসের পুত্রের জালিয়াতির তদন্তে সিআইডি তিন বছর ধরে কেউ জানেনি না, প্রশ্ন বিচারপতির। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, প্রধান শিক্ষক বাবার স্কুলে জালিয়াতি করে চাকরি পেয়েছে পুত্র, কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিস্মিত তার পরের ঘটনায়। তার প্রশ্ন, 3 বছর ধরে ওই শিক্ষক বেতন পাচ্ছেন অথচ তাঁকে যে নিয়োগপত্রই দেওয়া হয়নি তা জানেন না জেলা স্কুল পরিদর্শক? বৃহস্পতিবার এ ব্যাপারে প্রশ্ন তুলে সিআইডিকে মামলাটির তদন্ত ভার দিয়েছেন বিচারপতি বসু। বুধবারই তার বেতন বন্ধ করে স্কুলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। আনন্দবাজার পত্রিকায় পরিবেশিত হয়েছে খবরটি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করার ইউরোপীয় প্রচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। তিনি বলেছেন, এই প্রচেষ্টার মাধ্যমে ইউরোপীয়রা তাদের মানসিক ও রাজনৈতিক দুর্বলতার পরিচয় দিয়েছে। তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের সর্বশেষ রিপোর্টে বলা হয়েছে, 2022 সালে ইরানের তেলের উৎপাদন শতকরা 6.7% বেড়েছে। একই সাথে তেল রপ্তানিও বেড়েছে। তেল রপ্তানি বিষয়ে ইরানের বিরুদ্ধে মার্কিন সরকারের অব্যাহত সীমাবদ্ধতা আরোপ সত্ত্বেও এই প্রবৃদ্ধি ঘটেছে। এবারে বিশ্বসংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানে কোনো অঘোষিত পরমাণু তৎপরতা বা পরমাণু স্থাপনা নেই, জানালেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান। ইউক্রেন যুদ্ধে রাশিয়া জিতবে বলে পুতিনের প্রত্যয়, রাশিয়ার পরাজয়ের আশঙ্কা দেখা দিলে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জয়ী হওয়ার আশা মির্জা ফখরুলের, নাশকতা করলে জবাব দেওয়ার হুমকি দিলেন ওবায়দুল কাদের। এবং ভারতে OBC স্কলারশিপের টাকার জন্য পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্রের দিকে তাকিয়ে থাকবে না, প্রত্যয় মুখ্যমন্ত্রী মমতার। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, GPO বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন, খোদা হাফেজ। Thank you.